98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EBFM 98.1, the following program is in Bangla. আপনারা 4EBFM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আপনার স্বাস্থ্য অনুষ্ঠান। আপনারা সবাই জানেন আমরা প্রতি মাসের শেষ বুধবার এই অনুষ্ঠানটি সাধারণত প্রচার করে থাকি। আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও 4AB FM 98.1 থেকে। আজকের অনুষ্ঠান পরিচালনায় আমি নীলা আর আমার সাথে প্যানেল অপারেটিং এ আছে সাদিদ। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জামিল আহমেদ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন?
ওয়েলকাম। আসসালাম, থ্যাংক ইউ নীলা, আমি ভালো আছি।
আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
রেডিও 4EBকে কেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
আমাদের অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় হচ্ছে হার্ট ফেলিওর। আমাদের শ্রোতাদের বলছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কল করুন এই নাম্বারে 04698971। আমি আবারও বলছি 04698971। অনুষ্ঠান শুরু করার আগে আমি ডক্টর আহমেদের একটা ছোট্ট পরিচিতি দিয়ে নিচ্ছি। ডক্টর আহমেদ 1982 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। এরপর কিছুদিন বাংলাদেশে কাজ করার পর তিনি চলে যান নিউজিল্যান্ডে। সেখানে অ্যাডভান্স ট্রেনিং এবং ফেলোশিপ ইন কার্ডিওলজি সম্পন্ন করেন। 2008 সালে তিনি অস্ট্রেলিয়াতে চলে আসেন এবং তখন থেকেই তিনি এ পর্যন্ত প্রিন্স চার্লস এবং কাবুলচার হসপিটালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। এর পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডে সিনিয়র লেকচারার হিসেবে কাজ করছেন। ডক্টর জামিল আহমেদ বর্তমানে রয়্যাল অস্ট্রেলেশিয়ান কলেজ অব ফিজিশিয়ানসের লোকাল এক্সামিনার হিসেবেও কর্মরত রয়েছেন। তিনি কাবুলচার হাসপাতালে রিসার্চ কমিটির সাথেও যুক্ত আছেন। এ পর্যন্ত ইন্টারন্যাশনাল জার্নালসের তার বিভিন্ন পাবলিকেশনসও রয়েছে। কর্মজীবনে ওনার স্পেশাল ইন্টারেস্ট রয়েছে হার্ট ফেলিওর এবং একোকার্ডিওগ্রামে। আজকের অনুষ্ঠানে আমার প্রথম প্রশ্ন ভাইয়া, হার্ট ফেলিওরটা আসলে কি, আমরা এটা নিয়ে আজকে কথা বলছি।
ধন্যবাদ নীলা। হার্ট প্রধান কাজ হচ্ছে শরীরে রক্ত সঞ্চালন করা, বিভিন্ন অংশে, বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে রক্ত পৌঁছে দেওয়া, এবং এটার জন্য হার্টের যে মাসল, সেই মাসলটা পাম্প করে এই রক্তটা বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। এবং যখন এই শরীর এই পাম্পটা যখন ভালোভাবে কাজ করে না, ওই কন্ডিশনটাকে হার্ট ফেলিওর বলে। এবং এর ফলে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে ভালোভাবে রক্ত পৌঁছাতে পারে না, এবং এই জন্য বিভিন্ন রকম উপসর্গ দেখা দিতে পারে, এবং এই উপসর্গ সমূহটাকেই হার্ট ফেলিওর বলে।
ধন্যবাদ ভাইয়া। আমি আসলে আরো একটু জানতে চাচ্ছিলাম, তো তাহলে এই হার্ট ফেলিওরটা আপনি বললেন যে হার্টটা যদি ঠিক মতো পাম্প করতে না পারে তাহলে আর কি তাদের সাধারণত হার্ট ফেলিওর হয়, তো এটা কাদের হতে পারে?
এটা অনেকেরই হতে পারে, সবার ক্ষেত্রে এটা হতে পারে, যে কোনো, এটা নির্দিষ্ট কোনো বয়স নেই, যে কোনো বয়সে এটা হতে পারে। সাধারণত এটা বেশি বয়স হলে বেশি সম্ভাবনা হওয়ার বেশি থাকে। যেমন ছোটদের ক্ষেত্রে এটা হয়তো আমাদের পপুলেশনে যদি আমরা ধরি তাহলে অ্যাবাউট 0.2% হয়তো আমাদের পপুলেশনে এটা প্রিভেলেন্ট, কিন্তু যখন আমাদের বয়স বেড়ে যায় তখন 3-4% অব দ্য পপুলেশন এটাতে আক্রান্ত হতে পারে, তাদের হার্ট ফেলিয়ার থাকতে পারে।
আচ্ছা, আর ভাইয়া আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, এটার কি কোনো টাইপ আছে, মানে হার্ট ফেলিয়ার শুধু এক ধরনের না, এটা বিভিন্ন প্রকারের হার্ট ফেলিয়ার হতে পারে?
হার্ট ফেলিয়ারের প্রধানত দুইটা টাইপ আছে, একটা বলা হয় সিস্টোলিক হার্ট ফেলিয়ার বা ওটাকে আমরা বলি হার্ট ফেলিয়ার উইথ প্রিজার্ভড সিস্টোলিক ফাংশন, আর একটা যেটা আছে সেটাকে বলা হয় ডায়াস্টোলিক হার্ট ফেলিয়ার বা অথবা হার্ট ফেলিয়ার উইথ যেটা সিস্টোলিক হার্ট ফেলিয়ার ওটাকে আমরা বলি হার্ট ফেলিয়ার উইথ রিডিউস সিস্টোলিক ফাংশন, এবং যেটা ডায়াস্টোলিক হার্ট ফেলিয়ার যেটা আমরা বলি সেটা হচ্ছে হার্ট ফেলিয়ার উইথ প্রিজার্ভ সিস্টোলিক ফাংশন। সো হার্ট ফেলিয়ার হার্টের যে পাম্পের কতখানি পাম্প করছে হার্ট, এটার একটা মেজার হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। সো একটা মানে কতখানি ব্লাড সে পাম্প করতে পারতেছে, তো এটা একটা মেজার হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। এখন এটা একটা আছে, ক্যালকুলেশন আছে, ওটা ওইভাবে ক্যালকুলেশন করা হয়। তো সাধারণত ইজেকশন ফ্র্যাকশন 50% বেশি হলে আমরা বলি ওটাকে নর্মাল, আর যদি 50% কমে হয় তাহলে আমরা ওটাকে বলবো যে তার ডিসফাংশন আছে। এবং এই ক্ষেত্রে তাদের যখন হার্ট ফেলিয়ার হয় তখন আমরা বলবো হার্ট ফেলিয়ার উইথ নর্মাল ইজেকশন রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। কিন্তু যখন ইজেকশন ফ্র্যাকশন 50% উপরে থাকে কিন্তু তার হার্ট ফেলিয়ারের উপসর্গ যদি থেকে থাকে তখন আমরা বলবো তাকে তার ডায়াস্টোলিক হার্ট ফেলিয়ার আছে অথবা তার হার্ট ফেলিয়ার উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন আছে। তো সিস্টোলিক হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে পাম্পটা ভালোমতো কাজ করতেছে না বলে এটা মাসলটা দুর্বল হয়ে গেছে, এটা ভালোমতো কাজ করতে পারতেছে না, এটা হচ্ছে সিস্টোলিক হার্ট ফেলিয়ার। কিন্তু ডায়াস্টোলিক হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে মাসলটা কিন্তু কাজ করতে পারতেছে ভালোই, কিন্তু সেটা শক্ত হয়ে আছে, স্টিফ হয়ে আছে, এবং সেটা ঠিকমতো রিল্যাক্স হতে পারতেছে না, এবং রিল্যাক্স না হতে পারার কারণে এটা ঠিকভাবে রক্তে ভরে উঠতে পারতেছে না, এবং যার ফলে এটা পাম্প করে বেশি রক্ত শরীরে দিতে পারতেছে না, এই জন্য তার উপসর্গটা হচ্ছে, এবং এটা হচ্ছে ডায়াস্টোলিক হার্ট ফেলিয়ার।
তাহলে ভাইয়া এই দুটোর মধ্যে সবচেয়ে খারাপ কোনটা আপনার, ডায়াস্টোলিক?
না, খারাপ আসলে সিস্টোলিকটাই, সিস্টোলিকটার ক্ষেত্রে সিস্টোলিকটাই বেশিরভাগ সিমটম থাকে, বেশিরভাগ কমপ্লিকেশন হতে পারে। তবে ডায়াস্টোলিকটাও
আমি ভাবছিলাম যেহেতু এটা মানে পাম্প করতে পারছেই না,
হ্যাঁ দুটোই খারাপ, কিন্তু সিস্টোলিকটার ক্ষেত্রে আমরা সিস্টোলিকটাই বেশি দেখে থাকি, এবং সিস্টোলিকটারই চিকিৎসা ভালো মতো আছে। ডায়াস্টোলিকটার চিকিৎসা আছে কিন্তু সেরকম ভাবে নেই বলা যায়।
ধন্যবাদ ভাইয়া আপনাকে মানে এত সুন্দর করে বোঝানোর জন্য। তো শ্রোতা বন্ধুরা, আমরা প্রতিবারই আমাদের এই আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে যেসব গান আমরা প্রচার করে থাকি, সাধারণত আমাদের যে অতিথিকে আমরা আমন্ত্রণ করে নিয়ে আসি ওনার পছন্দের গানই আমরা শুনি। তো আজকেও আমরা একটা গান এখন শুনব, এটা ডক্টর আহমেদের পছন্দের একটা গান, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে একটা গান আমরা শুনি, চলেন। Thank you.
To settle permanently in Australia, our migration specialists at Education Embassy can help you with a wide range of visas as per your needs. Our migration experts have more than 9 years of experience combined in both migration and education services. For all your possible options, contact our principal consultant, Mr. Saurabh Agarwal, now on 0426-089-600 for free migration advice and step-by-step guidance towards your goal. You can contact the Education Embassy office on 3162-9257 or visit our website at www.eduembassy.com.au or join us on Facebook and become one of our 12,000 followers. Station sponsor.
ফিরে আসছি আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর জামিল আহমেদের সাথে। তো আমরা কথা বলছিলাম হার্ট ফেলিওর নিয়ে। তো জামিল ভাই, আমার আরো কিছু প্রশ্ন ছিল এটা নিয়ে। তো আমি জানতে চাচ্ছিলাম আসলে হার্ট ফেলিওরটা কেন হয় আর এটা মানে কাদের হয় আর এর রিস্ক ফ্যাক্টরটা কি?
খুব ভালো প্রশ্ন নিলা। হার্ট ফেলের অনেক কারণেই হতে পারে। এটার মধ্যে আমি মূল কারণগুলা বলতেছি, বেশ কয়েকটা কারণে এটা হতে পারে। তো কমন যেগুলো হচ্ছে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যদি হাই ব্লাড প্রেশার থাকে, উচ্চ রক্তচাপ থাকে বা হাইপার টেনশন থাকে, তাদের এটা হতে পারে। কারণ তাদেরকে একটা প্রেশারের এগেনস্টে হার্টটাকে পাম্প করতে হচ্ছে এবং অনেকদিন ধরে পাম্প করার পরে তাদের হার্টটা দুর্বল হয়ে যেতে পারে এবং তাদের হার্ট ফেলের হতে পারে। দুই নম্বর, আর যেটা কমন কন্ডিশন যে কারণে হার্ট ফেলের হতে পারে সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। যদি করোনারি আর্টারি ডিজিজ থাকে বা করোনারি আর্টারি, যে আর্টারিগুলা হার্টে রক্ত সাপ্লাই দেয়, ওগুলোতে যদি শুরু হয়ে যায়, ন্যারো হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে হার্টের মাসলগুলো খুব ভালোভাবে অক্সিজেন পায় না, বিশেষ করে যখন এক্সার্শন করে, কিছু কাজ করে, তখন অক্সিজেন পায় না ভালোভাবে, তখন হার্টের মাসলটা দুর্বল হয়ে যেতে পারে এবং সেটার কারণে হার্ট ফেলের হতে পারে। আরেকটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, অনেক সময় করোনারি আর্টারি ডিজিজ থাকলে হার্ট অ্যাটাক হতে পারে এবং হার্ট অ্যাটাক হলে হার্টের কিছু অংশ নষ্ট হয়ে যেতে পারে, মাসলটা একেবারে নষ্ট হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে মাসলটা কাজ করতেছে না এবং সেখানে হার্ট ফেলার হতে পারে। আর একটা কমন কারণ হচ্ছে স্পেশালি ভালভুলার হার্ট ডিজিজ, হার্টের ভালভের যদি অসুখ থাকে, যেরকম একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেক সময় অ্যাওর্টিক স্টেনোসিস থাকে অথবা অ্যাওর্টিক ভালভটা ন্যারো হয়ে যায় এবং এই সময় হার্টকে অনেক সেই ন্যারোর এগেনস্টে কাজ করতে হচ্ছে, যার ফলে বেশি শক্তি লাগতেছে এবং হার্টের মাসল আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, এই ক্ষেত্রে হতে পারে। আবার যাতে রিগার্জিটেশন থাকে অথবা লিক থাকে ভালভের মধ্যে, সেই ক্ষেত্রে হার্টকে অনেক বেশি ভার বহন করতে হচ্ছে দীর্ঘদিন ধরে, এই ক্ষেত্রে হার্ট ফেলার হতে পারে। আরেকটা যেটা হয় যেটা সেটা হচ্ছে হঠাৎ করে একিউট ভাবে একজনের মায়োকার্ডাইটিস হতে পারে অথবা ইনফ্লামেশন হতে পারে হার্ট মাসলে, যেটাকে আমরা মায়োকার্ডাইটিস বলি, যেটা সাধারণত ভাইরাসের জন্য হতে পারে এবং এই মায়োকার্ডাইটিস থেকে হার্ট ফেলের হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা কোন কারণ খুঁজে পাই না হার্ট ফেলের ক্ষেত্রে, যে অনেকে আসে দেখা যায় যে তার ইজেকশন ফ্র্যাকশন খুব কম, তার হার্ট ফেলের আছে এবং কোন কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমরা এটাকে বলি ইডিওপ্যাথিক ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। এটার অনেক সময় কোন কারণ খুঁজে পাওয়া যায় না। কিছু কিছু আরো কারণ আছে যেটা হচ্ছে ফ্যামিলিয়াল মানে এটা বংশগতভাবে হতে পারে এবং এই ক্ষেত্রে জেনেটিক ডিফেক্ট থাকে এবং এই জেনেটিক ডিফেক্টটা বাবা মা থেকে তাদের সন্তানের মধ্যে হয়তো যাচ্ছে এবং এই জেনেটিক ডিফেক্টটা হার্টের মাসলটা, এই জেনেটিক ডিফেক্টের কারণে হার্টের মাসলটা উইক হয়ে যায় এবং সেই কারণে হার্ট ফেলার হতে পারে। তো এগুলোই হচ্ছে কমন কারণ।
আচ্ছা, তো ভাইয়া আরেকটা কোয়েশ্চেন আমি আসলে করতে চাচ্ছি যে আপনি কখন বুঝবে একজন যে তার হার্ট ফেলিয়র হয়েছে বা হচ্ছে, কি ধরনের সাইন বা সিমটম তারা মানে অনুভব করবেন?
হার্ট ফেলিয়রের যেটা কমন সিমটম সেটা হচ্ছে শ্বাসকষ্ট, শর্টনেস অফ ব্রেথ, এটাই হচ্ছে সবচেয়ে মূল সিমটম বা উপসর্গ।
সেটা কি যে কোনো সময় নাকি?
না, এটা মনে করো যে একজন মানুষ খুব ভালো, হয়তো প্রতিদিন হয়তো সে 3-4 কিলোমিটার হয়তো দৌড়াতে পারে, কিন্তু হঠাৎ করে সে খেয়াল করলো যে আস্তে আস্তে, আচ্ছা আমি তো এতটা দৌড়াতে পারতেছি না, আমি মাত্র হয়তো 500 মিটার দৌড়ানোর পরে আমি হাঁপ পেয়ে যাচ্ছি, আমাকে বসতে হচ্ছে, এটা একটা। আবার অনেক সময় দেখা যায় সে এত বেশি তার শ্বাসকষ্ট হচ্ছে, সে খেয়াল করতেছে যে সে রাত্রে ঘুমানোর সময় তাকে হয়তো একটা বালিশ লাগতো, এখন তার 2-3টা অথবা 4টা বালিশ লাগে। অনেক সময় হয়তো দেখা যায় যে সে তাকে রাত্রে সে ঘুমাতেই পারতেছে না, তাকে বিছানার পাশে বসে থাকতে হচ্ছে শ্বাসকষ্টের কারণে, শুইতে গেলেই তার শ্বাসকষ্ট হচ্ছে। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, যেটা সাইন হতে পারে সেটা হচ্ছে যে শরীরে ফুলে যাওয়াটা সেটা আমরা বলি এডিমা। সেটা এই জলে শুরু হতে পারে, পায়ের পাতা থেকে শুরু হতে পারে, ফিট যেটা আমরা বলি, তারপর হয়তো ওটা অ্যাঙ্কেল জয়েন্টে আসতে পারে, তারপরে আস্তে আস্তে ওটা নিচের পা বা লোয়ার লেগ এটা ইয়ে করতে পারে এবং অনেক ক্ষেত্রে খুব সিভিয়ার ক্ষেত্রে এটা অনেক পুরো শরীরেই ফুলে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে না, তাদের হয়তো পায়ে পানি আসে নাই কিন্তু পেটে পানি আসছে, হয়তো এটাও একটা সাইন হতে পারে।
এটা কি ভাইয়া মানে এরকম কি যে রোগীকে যে কোনো স্বাস্থ্যের লোকেরই হতে পারে নাকি সাধারণত ওবেস যারা একটু স্বাস্থ্য ভালো তাদেরই সাধারণত এই ধরনের পানি আসা হতে পারে?
না, এটা যে কোনো হলেই এটা হতে পারে।
আর একজন মানুষ কখন ডাক্তারের কাছে যাবে, মানে এটা কতটুকু এমার্জেন্সি, এটা কিভাবে বুঝবে, মানে কি হলে এটা কি? আমি যেটা জানি যেমন ধরেন অ্যাজমা, যখন আমরা বলি যে যখন সে কোনো সেন্টেন্স বলতে পারছে না তখন একদম ধরেন লাইফ থ্রেটেনিং এমার্জেন্সিতে যেতে হবে, কিন্তু নর্মাল অল্প সাইন সিমটম থাকলে তারা জিপির কাছে যায়। তো সেটাই আমি জানতে চাচ্ছি যে কোন ক্ষেত্রে তারা হসপিটালে যাবে।
কোন রকম যদি উপসর্গ থাকে, যদি রোগী মনে করে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে তার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এখন তার যদি সে যদি মনে করে যে না, আমার শ্বাসকষ্ট আস্তে আস্তে হচ্ছে, আমার গত 3-4 সপ্তাহ থেকে আমি লক্ষ্য করছি যে আমি একটুতে হাঁপায় যাচ্ছি, সেক্ষেত্রে তার উচিত যে সে জিপির কাছে চলে যাওয়া এবং এটা নিয়ে কথা বলা। কিন্তু যদি তার শ্বাসকষ্ট খুব বেশি হয় এবং সে যদি দেখে যে না, সে বাথরুমে যেতেও তার শ্বাসকষ্ট হচ্ছে, সে রাতে ঘুমাতে পারছে না, তার 4-5টা বালিশ লাগছে ঘুমানোর সময় এবং তাকে হয়তো বিছানার পাশে বসে থাকতে হচ্ছে শ্বাসকষ্টের কারণে, অথবা তার কাশি হচ্ছে, কাশির সাথে যে কফ বের হচ্ছে সেটা ফেনা ফেনা জাতীয় কফ বের হচ্ছে অথবা তার মধ্যে একটু রক্ত আছে, সেই ক্ষেত্রে তাকে কিন্তু ইমার্জেন্সি ডিপার্টমেন্টে চলে যাওয়া উচিত।
আচ্ছা ধন্যবাদ ভাইয়া, আমাদের মনে হয় একজন কলার ওয়েট করছেন, দেখি কে ফোন করেছে। হ্যালো, হ্যালো, কে বলছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সালমান বলছি নর্থ লেক থেকে।
আচ্ছা, হ্যাঁ, কেমন আছো অনবিল? ভালো?
জি জি, আমি ভালো। তো আমার একটা প্রশ্ন ছিল ডক্টর আহমেদের কাছে।
হ্যাঁ, আচ্ছা আমি দিচ্ছি, তুমি কথা বলো।
হ্যাঁ বলুন আপনার প্রশ্ন।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছিলাম যে এই যে হার্ট ফেইলিয়ার, এটা কি প্রিভেন্টেবল নাকি?
হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। হ্যাঁ অবশ্যই এটা অনেক ক্ষেত্রেই প্রিভেন্টেবল, যেমন আমি যেটা বললাম যে 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 কারণে হার্ট ফেলের হয়, যেরকম হাইপার টেনশন, উচ্চচাপ, রক্তের উচ্চচাপ, এটা যদি ভালো করে, যদি কারো হাইপার টেনশন থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, এটা যদি খুব ভালো করে কন্ট্রোল করতে পারে, তাহলে তাদের হার্ট ফেলের সম্ভাবনা হাইপার টেনশন থেকে অনেক কমে যাবে। তারপরে করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, তো এইটা করোনারি আর্টারি ডিজিজ এর প্রিভেন্ট করলে পরে হার্ট ফেলের হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। এবং সেটা প্রিভেন্ট করার উপায় হচ্ছে লাইফ স্টাইলটা চেঞ্জ করা, স্মোকিং যদি কেউ করে স্মোকিংটা বন্ধ করে দেওয়া, তার যদি ডায়াবেটিস বা ব্লাড প্রেশার থাকে এটা ঠিক মতো চিকিৎসা করা, এবং রেগুলার একটা এক্সারসাইজ করা, যেরকম প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা ধরে একটা ব্রিস্ক ওয়াক কমপক্ষে সপ্তাহে পাঁচ দিন যদি করে, তাহলে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা এমনিতেও কমে যায়। তো এগুলো কারণে এগুলো পদক্ষেপ নিলে অনেক ক্ষেত্রে হার্ট ফেলিয়ারকে প্রিভেন্ট করা সম্ভব।
ঠিক আছে, ধন্যবাদ অনাবিল আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা জামিল ভাই, আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, এই হার্ট ফেলিওর জন্য সাধারণত কি ধরনের ইনভেস্টিগেশন গুলো আমরা করি?
আমরা বেশ কিছু ইনভেস্টিগেশন করে থাকি, তো আমি শুরু করি প্রথমে খুব সাধারণ একটা টেস্ট, ব্লাড টেস্ট আমরা করতে পারি অনেক সময়, সেটাকে আমরা বলি বিএনপি বা ব্রেইন নেট্রি ইউরেটিক পেপটাইড, এইটার লেভেলটা অনেক সময় হার্ট ফেলের বেড়ে যায়। তারপর যেটা আমরা যেটা কমন করে থাকি সেটা হচ্ছে একটা জাস্ট সাধারণ একটা বুকের এক্স রে, চেস্ট এক্স রে, ওইটাতে আমরা দেখতে পাই যে হার্টটা বড় হয়ে গেছে কিনা, এনলার্জ হয়েছে কিনা, এবং লাংসে কোনো পানি আছে কিনা, এটা আমরা সেটা দেখতে পারি। তারপর একটা ইসিজি খুবই কমনলি আমরা করে থাকি, ইসিজিটা আমরা দেখি যে তার হার্টের রিদম কি, তার হার্টে কি নর্মাল সাইনাস রিদম অথবা তার কি এট্রিয়াল ফিব্রিলেশন বা অন্য কোন রকম রিদম আছে কিনা, এবং তার হার্টের রেটটা কিরকম, কারণ আমরা দেখি যে হার্ট ফেলেরে সাধারণত তাদের হার্ট রেটটা বেড়ে যায়। তারপরেও ইসিজির মাধ্যমে আমরা অনেক সময় দেখতে পাই যে তাদের আগে কোনো হার্ট অ্যাটাক হয়েছে কিনা। নেক্সট যেটা ইনভেস্টিগেশন আমরা করি সেটা হচ্ছে একটা একোকার্ডিওগ্রাম। এটা একোকার্ডিওগ্রামটাই আসলে একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা আমরা হার্ট ফেলের জন্য করে থাকি, যেটাতে আমরা মাপি যে ইজেকশন ফ্রাকশন কতখানি। একোকার্ডিওগ্রামটা হচ্ছে যে এটা আল্ট্রাসাউন্ড স্ক্যান অথবা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভটা আমরা হার্টের মধ্যে দিয়ে পাস করলে ওইটার একটা ইমেজ তৈরি হয়, এই ইমেজটাই আমরা হার্টটাকে আমরা দেখতে পারি, এবং সেই ক্ষেত্রে আমরা ওখানে মাপতে পারি যে হার্টের মাসলগুলো কিরকম ভাবে কাজ করছে, হার্টের ভালগুলো কিভাবে কাজ করছে, হার্টে কোনো এর আগে কোনো হার্ট অ্যাটাক হয়েছে কিনা, এটা একটা এটা এক্ষেত্রে আমাদের অনেক ইনফরমেশনই দেয়। এবং স্পেশালি যেটা ইনফরমেশন দেয় সেটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন, যেটা আমরা বললাম যে পঞ্চাশ ভাগের নিচে থাকলে সেটাকে আমরা লো ইজেকশন ফ্র্যাকশন বলে থাকি। এরপরে কমনলি আমরা যেটা এখন করে থাকি সেটা হচ্ছে, আমরা যদি কোনো কারণে কোনো হার্ট ফেলের কারণটা যদি না বুঝতে পারি, তাহলে যদি এভিডেন্ট না হয়, তাহলে আমরা সাধারণত এখানে একটা এমআরআই করি, আমরা কার্ডিয়াক এমআরআই করি বা হার্টের এমআরআই করি। যেমন তুমি জানো যে এমআরআই এর রেজলিউশন, ইমেজ রেজলিউশনটা খুব ভালো, এবং এক্ষেত্রে আমরা হার্টটাকে খুব ভালোভাবে দেখতে পারি, হার্টের মাসলগুলো কিরকম আছে, ওটা কিরকম কাজ করতেছে, আমরা ইজেকশন ফ্রাকশনটাকে আরো একুরেটলি মেজার করতে পারি, আমরা দেখতে পারি যে তার আগে হার্ট অ্যাটাক হয়েছে কিনা, হলে পরে আর হার্টের কোন অংশটা পাতলা বা থিন হয়ে গেছে এগুলো আমরা দেখতে পারি। তাছাড়াও হার্টের আরো কিছু কিছু কারণ আছে হার্ট ফেলে, যেরকম ইনফিল্ট্রেটিভ ডিজিজ, যেরকম অ্যামাইলোডোসিস, তো এরকম কোন ইনফিল্ট্রেটিভ ডিজিজ যেমন অ্যামাইলোডোসিস বা সার্কোডোসিস বা এই জাতীয় কিছু কোনো কিছু চিহ্ন আছে কিনা এটা আমরা দেখতে পারি। এরপরে যেটা হচ্ছে সেটা আমরা তাকে একটা এনজিওগ্রাম করি যে তার হার্টের আর্টারি গুলা কিরকম। সো অনেক ক্ষেত্রে আমরা একটা সিটি এনজিওগ্রাম করি যেটা সেটা যেটা খুব সহজেই পাওয়া যায়, কিন্তু অনেক সময় আমরা একটা প্রপার করোনারি এনজিওগ্রাম করতে পাঠাই, বা আমরা সেই ক্ষেত্রে অনেক সময় কার্ডিয়াক ক্যাথেটার করতে পাঠাই। কার্ডিয়াক ক্যাথেটারটা হচ্ছে যে কার্ডিয়াক একটা ক্যাথেটার যে হার্টের মধ্যে একটা আর্টারি দিয়ে হার্টের মধ্যে দেওয়া হয়, তারপর একটা ডাই দিয়ে আমরা দেখি আর্টারি গুলো দেখি, সেই সাথে ব্লক আছে কিনা, সেই সাথে আমরা ওইখানে ইজেকশন ফ্র্যাকশনটাও মাপতে পারি যেটাকে লেফট ভেন্ট্রিকুলোগ্রাম বলে, তারপরে আমরা হার্টের প্রেশার মাপতে পারি, বিশেষ করে লেফট সাইডের প্রেশার মাপতে পারি, এবং আমরা বলি যে রাইট হার্ট ক্যাথেটার যেটা ক্যাথেটারটা হার্টের ডান দিকে দেওয়া হচ্ছে ওই ক্ষেত্রে আমরা রাইট হার্ট ক্যাথেটারও করতে পারি, এবং হার্টের রাইট হার্টের যে প্রেশারগুলো আছে এই প্রেশারগুলো আমরা মাপতে পারি।
ধন্যবাদ ভাইয়া। আমি আরেকটা এবার জানতে চাচ্ছিলাম আসলে যে আমরা তো ইনভেস্টিগেশনগুলো জানলাম, তো ট্রিটমেন্ট কি, মানে আমরা কিভাবে আসলে এটা কি মেডিকেলি ট্রিটমেন্ট করছি ওষুধের মাধ্যমে নাকি আবার সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে এর সাথে?
হ্যাঁ, এটার এটার ট্রিটমেন্ট অনেক কিছু আছে। প্রথমত তো লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তারপরে কিছু মেডিকেশন আছে যেগুলো আমরা দিয়ে দিই, কিছু ডিভাইস আছে যেটা আমরা ইউজ করতে পারি, সার্জিক্যাল প্রসিজারও আছে যেগুলো আমরা করতে পারি। তাহলে আমি যদি এখন লাইফস্টাইল চেঞ্জ বলি, অনেক লাইফস্টাইল চেঞ্জের মধ্যে তাকে ওয়েটটা কমাতে হবে, কারণ কম ওয়েট থাকলে তার হার্টের কাজ করতে হচ্ছে কম, তারপর সে যদি স্মোকিং করে এটা বন্ধ করতে হবে, অ্যালকোহল, অনেকে যদি অ্যালকোহল ডিপেন্ডেন্ট হয়ে থাকে তাদেরকে ওটা বন্ধ করতে হবে, কারণ এটা একটা ওয়ান অব দ্য কজ হার্ট ফেলিয়ারের জন্য। তারপরে তাকে নিয়মিত ওষুধ খেতে হবে, তাকে প্রতিদিন তার নিজের ওজন নিতে হবে, দেখতে হবে যে তার ওজন বাড়ছে কিনা বা কমছে কিনা, এটা তাকে দেখতে হবে। আচ্ছা, তারপরে তাকে সল্ট, খাবার সল্টটা একটু কমায় দিতে হবে, সল্টটা কমায় দিতে হবে, আর তাছাড়াও তাকে ওয়াটার রেস্ট্রিকশনও করতে হবে, পানিটাও তাকে একটু কম,
কারণ যেহেতু শরীরে পানি চলে এসেছে।
হ্যাঁ, তো তাকে আমরা সাধারণত বলি যে তোমরা 1.5 লিটার বা 2 লিটারের বেশি তোমরা পানি প্রতিদিন খাবে না। আচ্ছা, তারপরে আমরা তাদেরকে কিছু ওষুধ দিই, ওষুধগুলো হচ্ছে প্রথমত আমরা অনেক সময় ডাইউরেটিক দিয়ে থাকি যদি তাদের শরীরে পানি বেশি থাকে,
যেটা
ফ্লুইড ট্যাবলেট বা পানি কমানোর ট্যাবলেট যেরকম ল্যাসিক্স, এটা দেয়। আচ্ছা, এরপরে যেটা আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে একটা ACEI বা এস ইনহিবিটর আমরা বলি, যেরকম রামিপ্রিল অথবা এনজিওটেন্সিন রিসেপ্টর ব্লকার যেরকম অ্যাটাকেন বা লোসার্টান, এই জাতীয় ওষুধ আমরা দিয়ে থাকি, এবং এই ওষুধগুলো হয় কি ব্লাড প্রেশার একটু কমায় কিন্তু ভেসেলগুলো একটু ডাইলেট করে এবং হার্টের কাজ করতে এটাতে একটু সহজ হয়। তাছাড়াও হার্টে অনেক সময় অনেক খারাপ কিছু হরমোন শরীরে চলাচল করে, ওই ক্ষেত্রে এই ওই জাতীয় হরমোনগুলোকে এটা বন্ধ করে, আমরা যেটাকে বলে রেনিন এনজিওটেন্সিন সিস্টেম, এটাকে ব্লক করে, এবং এর ক্ষেত্রে এটা উপযোগী। তারপরে থার্ড যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে একটা বিটা ব্লকার, বিটা ব্লকার যেরকম আমরা বিটা ব্লকার যেটা ইউজ করি সেটা হচ্ছে বাইসোপ্রোলল, কার্ভেডিলল অথবা মেটোপ্রোলল। বিটা ব্লকারটাও হার্টের রেটটা একটু কম হয়, আর তাছাড়াও শরীরের যদি শরীরের মধ্যে যে খারাপ হরমোন আছে যেমন ক্যাটেকলামিন যেগুলো চলাচল করে ওটাকে ব্লক করে। আর যেটা আমরা করি সেটা হচ্ছে এলডোস্টেরন অ্যান্টাগনিস্ট, এলডোস্টেরন অ্যান্টাগনিস্ট যেরকম স্পিরোনোল্যাকটোন বা অ্যালডেকটন অথবা এপ্রিলিনোর নামে আমরা একটা মেডিকেশন ব্যবহার করে থাকি যেটা কিছু ডায়ুরেটিক এফেক্ট আছে এবং তাছাড়াও এটার কিছু ভালো এফেক্ট আছে, এলডোস্টেরন ব্লক করে এবং এটার জন্য হার্ট ফেলের ভালো কাজ করে এটা। এবং আরো যেটা ওষুধ যেটা আমরা অন্য ওষুধগুলা যেটা যদি ভালো করে টলারেট না করতে পারে তাহলে আমরা অনেক সময় হাইড্রালাজিন এবং নাইট্রেট এই কম্বিনেশনটা ইউজ করে থাকি। যদি হার্টে আমরা কখনো দেখি যে হার্ট ফেলের ইজেকশন ফ্র্যাকশন কম কিন্তু তাদের অ্যারিদমিয়া হওয়ার অনেক সম্ভাবনা, ইজেকশন ফ্র্যাকশনটা 35%-এর নিচে, অনেক সময় আমরা তাদেরকে একটা ডিফিব্রিলেটর বা আমরা বলি AICD অটোমেটেড ডিফিব্রিলেটর, ইমপ্লান্ট ডিফিব্রিলেটর, এটা দিয়ে দিই যাতে কোনো অ্যারিদমিয়া হলে যেটাতে সাডেন ডেথ হওয়ার সম্ভাবনা খুব বেশি সেইটা যাতে প্রিভেন্ট করা যায়। আর তাছাড়াও আমরা যেটা বলে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি আমরা করতে পারি, যেটা ভেন্ট্রিকলের দুপাশে পেসমেকার বসায় দেওয়া হয় যাতে একসাথে ভেন্ট্রিকলটা ভালোভাবে কাজ করতে পারে। এবং
সরি ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমাদের একজন কলার ওয়েট করছেন, আমরা শুনি কে। হ্যালো
হ্যালো
হ্যালো, কে বলছেন?
জি আমার নাম প্রিন্স।
ও আচ্ছা, কেমন আছো প্রিন্স?
জি আমি ভালো আছি আপু, আপনি ভালো আছেন?
হ্যাঁ ভালো। তো তুমি জামিল ভাইয়ের সাথে কথা বলো, তোমার প্রশ্ন আছে মনে হয়? আচ্ছা
জি আমার একটা প্রশ্ন আছে। আমি তো একটা প্রশ্ন করতে
পারি?
হ্যাঁ ঠিক আছে।
জি আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম।
জি আমার প্রশ্ন হচ্ছে যে হার্ট ফেলিউর হলে কোয়ালিটি অফ লাইফ এর কি চেঞ্জ আসে আর কি, আর এবং সাথে সাথে কি কি প্রিকশন নিতে হয়?
এটা খুবই ভালো প্রশ্ন। এখানে হার্ট ফেলিউর হলে অনেকেই কিন্তু অ্যাসিমটোমেটিক থাকতে পারে, যেরকম তাদের হার্ট ফেলিওর হলো, তাদের ওষুধ দেওয়া হলো এবং অনেকেই অনেক দিন ধরে ভালো থাকে, তাদের সেরকম কোনো শ্বাসকষ্ট থাকে না, তারা অ্যাসিমটোমেটিক থাকে এবং তাদের খুব কোয়ালিটি অফ লাইফটা ভালোই থাকে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হার্ট ফেলিওর কোয়ালিটি অফ লাইফকে খুব সিগনিফিকেন্টলি এফেক্ট করে এবং এটার মেইন কারণটা হচ্ছে যে শ্বাসকষ্ট, এবং শ্বাসকষ্ট ওদেরকে বিভিন্নভাবে লিমিট করে ফেলে এবং তারা মনে করে তারা ইয়ে করে যে তাদের এনার্জিটা খুবই কম, তাদের আবার অনেক সময় দেখে যে তারা ঠিক মতো ঘুমাতে পারে না, এগুলোর কারণে তাদেরকে তাদের কোয়ালিটি অফ লাইফটা হয়ে যায় খুবই লিমিটেড এবং এটার কারণে তাদের হয় যেটা সেটা হচ্ছে যে সোশ্যাল আইসোলেশন, তারা বন্ধু বান্ধব থেকে দূরে সরে যায়। এটা একটা খুব ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট কোয়ালিটি অফ লাইফ এর জন্য, কারণ অনেকে তা সে হয়তো যেগুলো আগে করত বন্ধু বান্ধবের সাথে যেত সোশ্যালাইজেশন করত, এগুলো সে আর করতে পারছে না এবং এই জন্য অনেকেই ডিপ্রেসড হয়ে যায়। আরেকটা এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই হার্ট ফেলিওর রোগীদের খুব ঘন ঘন হসপিটালে ভর্তি হতে হয় এবং এইটা অবশ্যই তাদের কোয়ালিটি অফ লাইফকে খুবই এফেক্ট করে, তারা তাদের নর্মাল কাজটা করতে পারতেছে না, তারা তাদের চাকরিটা করতে পারতেছে না, অনেক ক্ষেত্রে তাদেরকে আমরা ড্রাইভিংটা রেস্ট্রিকশন করে দিই যদি সেরকম সিগনিফিকেন্ট হার্ট ফেলিওর থাকে, এবং অবশ্যই ড্রাইভিং রেস্ট্রিকশন হলে তো কোয়ালিটি অফ লাইফটা খুবই খুবই এফেক্টেড হবে। হার্ট ফেলিওর হলে যেটা প্রিকশন নিতে হবে সেটা হচ্ছে তার লাইফ স্টাইলকে তো ভালোভাবে চেঞ্জ করতে হবে, একটা নাম্বার ওয়ান। তাকে ওষুধগুলো রেগুলার খেতে হবে, এটা এটা খুবই ইম্পর্টেন্ট যে সে রেগুলার ওষুধ খাবে, তাকে ডাক্তার যেটা বলে দিচ্ছে সে প্রতিদিন তার নিজের শরীরে ওজন মাপবে, তার শরীরে ওজন যদি একদিনে 1 কেজির বেশি হয়ে যায় অথবা 1 সপ্তাহে 2 কেজির বেশি বেড়ে যায় তখন তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তার যদি ওষুধটাকে সে যদি কোনো সাইড এফেক্ট মনে করে যে না এই ওষুধে তার সাইড এফেক্ট হচ্ছে তাহলে তাকে ডাক্তারের কাছে যেতে হবে, কারণ ডাক্তার তার ওষুধটা বদলায় হয় অন্য আরেকটা ওষুধ তাকে দিতে পারে। তো এগুলাই তাকে প্রিকশন তাকে নিতে হবে।
হ্যাঁ ধন্যবাদ প্রিন্স আমাদেরকে ফোন করার জন্য, আশা করি তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে গেছো। তো আমরা আচ্ছা ঠিক আছে, শ্রোতা বন্ধুরা আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের হার্ট ফেলিওর নিয়ে কথোপকথন। তো আমরা আরেকটা গানে চলে যাচ্ছি, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এটাও ডক্টর আহমেদের পছন্দের গান, শুনি তাহলে।
প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, ঝুমন্ধকারী তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে চাই, বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই। বেকার কলকাতা শহরের পথে পুরনো নতুন মুখ ঘরে মারাবে অগন্তি মানুষের ক্লান্ত মিছিলে অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই বহুদূর হেঁটে এসে তোমাকে চাই এ জীবন ভালোবেসে তোমাকে চাই চৌরাস্তার মোড়ে পার্কে দোকানে শহরে গঞ্জে গ্রামে এখানে ওখানে স্টেশনটার মিনাস হাটে বন্দরে অচেনা ড্রয়িং রুমে চেনা অন্দরে বালিশ তোষক কাঁথা পুরনো চাদরে ঠান্ডা শীতের রাতে লোকের আদরে কড়ি কাঠে চৌকাঠে মাদুরে তাপসে হাসিরা গভীমান ঝগড়া বসে তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই কাপ চাই আমি তোমাকে চাই ডাইনে ও বাই আমি তোমাকে চাই দেখা না দেখাই আমি তোমাকে চাই না বলা কথাই আমি তোমাকে চাই
ফিরে আসছি আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আমাদের আজকে টপিকস ছিল হার্ট ফেলিওর এবং আমরা কথা বলছিলাম ডক্টর জামিল আহমেদের সাথে তো ভাইয়া আজকের অনুষ্ঠানের আমি আসলে এটা হয়তোবা আমার শেষ প্রশ্ন আপনাকে আমি জানতে চাচ্ছিলাম যে হার্ট ফেলিওর এবং হার্ট অ্যাটাকের মধ্যে ডিফারেন্সটা কি আমাদের শ্রোতারা হয়তো অনেকেই চিন্তা করছেন যে হার্ট ফেলিওরকে অনেকে হার্ট অ্যাটাকই মনে করতে পারে তো এই জন্য আমি জানতে চাচ্ছিলাম যে এর মধ্যে তো ডেফিনেটলি বিশাল বড় এক ডিফারেন্স আছে তো আপনি যদি একটু আমাদেরকে বলেন
দুইটা ভিন্ন জিনিস হার্ট ফেলিওরটা হচ্ছে যে হার্টের মাসলটা যখন দুর্বল হয়ে যাচ্ছে তো দুর্বল হয়ে যাওয়ার ফলে এটা আর ভালো করে কাজ করতে পারতেছে না এটা শরীরের বিভিন্ন জায়গায় ভালোভাবে রক্ত পৌঁছায় দিতে পারতেছে না এবং যেহেতু এটা ভালোভাবে রক্ত পৌঁছায় দিতে পারতেছে না পাম্প করতে পারতেছে না যার ফলে কিছু রক্ত আবার ব্যাকলগ হয়ে যাচ্ছে ব্যাকলগ হয়ে গেলে আবার পানি জমা হচ্ছে ফ্লুইডটা রক্তনালী থেকে বের হয়ে লাংসে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এবং শরীরের বিভিন্ন জায়গায় যাচ্ছে তো এটাই হচ্ছে মেইন মেকানিজম যেটা হার্ট ফেলিওরে কিন্তু হার্ট অ্যাটাকটা হচ্ছে যদি হার্টে যে রক্তনালীগুলো রক্ত সঞ্চালন করে এবং যেগুলো অক্সিজেন সাপ্লাই করে হার্টের হার্টও কিন্তু একটা অর্গান এবং এটারও অক্সিজেনের দরকার আছে এটাকে ভালোভাবে কাজ করার জন্য এবং এটার জন্য করোনারি আর্টারি আছে যেগুলো হার্টে রক্ত সাপ্লাই দেয় এবং অক্সিজেন সরবরাহ করে এবং কোন কারণে যদি রক্ত সরবরাহটা একটা জায়গায় যখন বন্ধ হয়ে যায় একটা করোনারি আর্টারিতে এবং ওই করোনারি আর্টারি হার্টের যে অংশের মাসলটাকে সাপ্লাই দিচ্ছে সেই অংশটা তখন নষ্ট হয়ে যেতে পারে নেক্রোসিস হয়ে যেতে পারে ওটা হচ্ছে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের কারণে ভবিষ্যতে হার্ট ফেলিওর হতে পারে
ধন্যবাদ ভাইয়া আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর জামিল আহমেদের সাথে এবার একটু ব্যক্তিগত প্রশ্নে যাওয়া যাক আমি উনাকে যতটুকু দেখেছি উনি একজন সৃজনশীল সংস্কৃত মোনা এবং সফল ডাক্তার আমরা আসলে জানতে চাচ্ছিলাম আমরা এটা করি আসলে এভরি প্রোগ্রামে আমরা যারা প্রধান মানে অতিথি হয়ে আসেন আমাদের অনুষ্ঠানে আমরা ওনাদের হবি বা ওনারা কি করতে পছন্দ করেন একটু পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করি তো আমি আজকে জানতে চাচ্ছিলাম ভাইয়া আপনার এরকম কোন বিশেষ শখ আছে বা আপনি কি করতে সবচেয়ে বেশি ভালোবাসেন
আমি আসলে এই সময়টা আমার শখ আসলে বলতে পারো যে আমি আমি এখন আসলে অবসর সময় সিনেমা দেখতে পছন্দ করি
এটা খুবই ভালো একটা
আসলে আমার আমাদের বাসায় থিয়েটার আছে এবং আমার অনেক কালেকশন আছে অনেক অস্কার পাওয়া ছবিগুলো বিশেষ করে আমার প্রায় অস্কার পাওয়া ছবিগুলো আমার একটা বিরাট কালেকশন আছে এবং আমি সময় পেলেই আসলে সিনেমা দেখি
দেশি বিদেশি সব ধরনের ছবি
এটা আমার খুব ভালো লাগে এবং আমি এটা দেখি এখন আর একটা যেটা আর গান শুনতে অবশ্যই ভালো লাগে, আর তাছাড়া কবিতা শুনতে আমার ভালোই লাগে।
আমি আপনি যদি কবিতা শুনতে পছন্দ করেন তার মানে আপনি হয়তো আবৃত্তি করতেও করেছেন এর আগে বা করতে ভালোবাসেন, তো আমাদেরকে কি আজকে একটা কবিতা আবৃত্তি করে শোনাবেন?
সেভাবে তো কখনো আবৃত্তি করিনি, তো একটা চেষ্টা করতে পারি।
কোনো সমস্যা নেই, বলুন ভাই।
তাহলে আমি আজকে একটা কবিতা আবৃত্তি করছি, শামসুর রহমানের কবিতা কখনো আমার মাকে। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি, সেই কবে শিশু রাতে ঘুম পাড়া নিয়ে গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান লতিয়ে ওঠেনি মেরে মেরে দুপুরে সন্ধ্যায় পাছে গুরুজনদের কানে যায়। এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ, বড় বড় বেশি নৈপথ্য চারেনি। যতদূর জানা আছে টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনো দিন, মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে অথবা বিকেলবেলা নিকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোষণ, সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টের রিফুকর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কিনা এতকাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি। যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন, এখন তাদের গ্রন্থিল থেকে কালে ভদ্রে সুর নয় শুধু সুর নয় শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে।
চমৎকার জামিল ভাই, খুব সুন্দর আবৃত্তি, কি বলো সাদিত? তো আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ডক্টর জামিল আহমেদকে আবারও অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আমার শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। সবাইকে শুভরাত্রি।
নীলাপা, আমি একটু যোগ করছি অনুষ্ঠান শেষ করার আগে, ব্রিসবেনে বাংলা কমিউনিটির সদস্যদেরকে আগামী 6 মে ব্রিসবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেনের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী প্রোগ্রাম। তা আমরা কমিটি মেম্বারে যারা আজকে অনুষ্ঠানটি শুনছেন আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই অনুষ্ঠানে আসবেন এবং উদযাপন করবেন এবং এই অনুষ্ঠানটিকে সার্থক করবেন।
আর আমি সবাইকে আরেকটা ছোট্ট ঘোষণা দিচ্ছি, নেক্সট বুধবারে আপনারা অবশ্যই আমাদের অনুষ্ঠান শুনবেন। আমাদের সাথে লাইভে থাকবে উইনিং এর ভোকাল সিঙ্গার চন্দন ভাই, তো আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটা শুনবেন আশা করি।
এবং উনি বৈশাখী প্রোগ্রামেও গান করবেন।
গান করছেন। আচ্ছা, সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।
And that concludes the weekly program in Bangla language from 4EB FM 98.1.